তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। দূর এবং কাছে যারাই সাঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আমরা অনুষ্ঠানের মধ্যে শুরুতেই আমরা বাড়িতে আলা শ্রবণ করব। একটি টপিক আজকের রয়েছে, টপিক নিয়ে আজকের আলোচনার জন্য আমাদের বিজ্ঞ মোবালিক রিয়াজ ভাই রয়েছেন এবং মাইনুদ্দিন ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তালা আমরা তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতে একটি দুরুদে পাকের ফজিলত জেনে নিই। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে, বৈঠকসমূহকে আমার উপর দুরুদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা শুরুতেই যাব, আমাদের সাথে রয়েছে আহমদ রেজা ভাই, আমাদের বাড়িতে আলা শ্রবণ।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাহু ক্যা জো জো করম হ্যায় শেখে বতহা তেরা, বাহ ক্যা জো জো করম হ্যায় শেখে বতহা তেরা, নহীঁ সুনতা হি নহীঁ মাগনে বালা তেরা, সুনতা হি নহীঁ মাগনে বালা তেরা। এক মে ক্যা মেরি আসিয়া কি হকীকত কিতনি, মেরি আসিয়া কি হকীকত কিতনি, মুঝসে সোলাখ কো কাফি হ্যায় ইশারা তেরা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান, প্রিয় আবিব করলেন দান, যিনি ইমানের জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা, আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা, আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা, দেখো নবীজির রওজা শেষায় পড়ি এই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের দৃষ্টি হয়, আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের দৃষ্টি হয়, রহমতের বৃষ্টি হয় যখন পড়ি এই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয়, আরশে কম্পন সৃষ্টি হয় কুদরতের দৃষ্টি হয়, রহমতের বৃষ্টি হয় যখন পড়ি এই কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাশাআল্লাহ, তো দেখতে পাচ্ছেন মাদানিশুল বাংলার মর্নিং ট্রান্সমিশন রহমতপুর পর্বত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল নিয়ে থাকি, আর আজকের আমাদের রয়েছেন নাতখা আহমদ রেজা ভাই, ইনশাআল্লাহ তাআলা এনার থেকে আপনারা কালাম শুনতে পারবেন। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে এখন আমাদের মাঝে আরবি মাস চলছে জামাদিউস সানি, আর এই মাসে একজন মহান ব্যক্তিত্বের ওফাত শরীফ হয়েছে, যার ওরস শরীফ আমরা পালন করে থাকি, ইসালে সওয়াবের মাহফিল আমরা করে থাকি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আশিকে আকবর, হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 22 জামাদিউস সানি এনার ওফাত শরীফ হয়েছিল, আর সেই দিনকে আমরা উদযাপন করি, পালন করে থাকি বিভিন্ন মেহফিলের মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে, গরিব মিসকিনকে খাবার খাওয়ানোর মাধ্যমে এবং কোরআন খানির মাধ্যমে, ওনার জীবনী আলোচনা করার মাধ্যমে। তো আজকের ইনশাআল্লাহ তাআলা আমরা এই আশিকে আকবর নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আসব, সংক্ষিপ্ত পরিচয় জানবো আমাদের মাইনুদ্দিন ভাই থেকে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা শ্রবণ করেছিলাম আজকের বিষয়বস্তু আশিকে আকবর, অর্থাৎ এমন এক ব্যক্তিত্ব যার সম্পর্ক ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত,
সুবহানাল্লাহ।
তো তার সংক্ষিপ্ত পরিচয় আমরা শ্রবণ করি। তিনি হলেন ইসলামের প্রথম খলিফা, যিনি আমিরুল মুমিনিন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পবিত্র নাম হচ্ছে আবদুল্লাহ এবং তার উপাধি হচ্ছে সিদ্দিক এবং আতিক। সিদ্দিক হচ্ছে সত্যবাদী, তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়াতকে সর্বপ্রথম গ্রহণ করেছিলেন, সত্যতাকে স্বীকার করেছিলেন, তো এজন্য তার উপাধি হয়েছে সিদ্দিক। এবং আতিকও তার উপাধি, অর্থাৎ তিনি হলেন মুক্ত বা স্বাধীন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার ব্যাপারে ইরশাদ করেন যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত।
সুবহানাল্লাহ।
হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কুরাইশ বংশীয়, তিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে মিলিত হয়েছেন। তার বংশ হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সপ্তম বংশের সাথে মিলিত হয়েছে। তার পবিত্র জন্ম হয় যখন আবরার বাদশা কুস্তি বাহিনী নিয়ে মক্কাতুল মোকাররমায় আক্রমণ করেছিল, সেই সময়ের কমবেশ 2.5 বছর পরে তার শুভ জন্ম হয়। এবং আমিরুল মুমিনীন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবি যিনি তাজদারে রিসালাত শাহনশাহ নবুয়াত হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রিসালাতের সর্বপ্রথম সততা স্বীকারকারী। তিনি হলেন জামিউল কামালাত, অর্থাৎ সকল পূর্ণতার দ্বারক ও বাহক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্ব যিনি ইসলামের সকল যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন এবং স্বাধীন পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সকল কাজেই, প্রায় সকল কাজেই পরামর্শদাতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে সকল কাজেই পরামর্শ দিতেন এবং রাসূল সাল্লাম তার থেকে পরামর্শ গ্রহণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে তিনি তার সমস্ত জীবন, তার বাহ্যিক যে জীবনটা ছিল, এই জীবনের ধারাবাহিকতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথেই তিনি বিশ্বস্ততার সাথে বিসর্জন করেছেন। অর্থাৎ তার যে জাহেরি হায়াত যেটা ছিল, সম্পূর্ণ হায়াতটাকেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইসলাম গ্রহণের পর থেকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথেই অতিবাহিত করেছেন। মুসলমানদের প্রথম খলিফা নিযুক্ত হওয়ার পরে তিনি প্রায় 2 বছর 7 মাস এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং 22শে জামাদিউস সানি 1300 হিজরি সনে রোজ সোমবার দিন অতিবাহিত করার পর তিনি ইন্তেকাল করেন। তার জানাজার নামাজ পড়ান হযরত আবু বকর, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাকে রওজা আনোয়ার হুজুরে উন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফের ডান পাশে সমাহিত করা হয়। এ হচ্ছে তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত পরিচয়।
আসলে ব্যক্তিত্ব যেমন, পরিচয় তেমন, আর দেখতে তো হবে আপনার। বলা হয়ে থাকে যে বাশারের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আম্বিয়াদের পরে, নবীগণ আলাইহিসসালামের পরে হচ্ছে মানুষ, এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এনার পরিচয় আমরা জানলাম, ইনি হচ্ছেন কেমন সেই পুরুষ ছিলেন, সুপুরুষ ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে রিসালাতকে তিনি কতটুকু সহযোগিতা করেছেন, এনার জীবনী যদি অধ্যয়ন করা হয় তখন ইশক মোহাম্মদ কাকে বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তখন দেখা যায় যে ইশক কাকে বলে, মোহাম্মদ কাকে বলে, আল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী অধ্যয়ন করলে দেখা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু তিনি সহযোগিতা করেছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, সেই মক্কাতুল মুকাররমা থেকে হিজরাতের করা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিলেন। জানবো আরও কিছু আমাদের রিয়াদ ভাই।
বিসমিল্লাহ রহমান রহিম। আজকে যা জীবনী নিয়ে আলোচনা, তার আলোচনা কোনো নতুন নয়। যখন থেকে তিনি ইসলামের ছায়াতলে এসেছেন তখন থেকে তিনি প্রশংসিত, এবং যদি দেখা হয় প্রশংসা কে কার করেছে, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের জীবদ্দশায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে প্রশংসা তিনি করেছেন তা অতুলনীয়। এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যা আল্লাহ তাআলা হুকুম করেছেন। হুজুর যা বলতেন যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম ছিল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসা স্বয়ং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন তো আমরা করব না কেন? নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবেসেছেন আমরা বাঁচব না কেন? নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বন্ধু বানিয়েছেন এবং বন্ধু বলে স্বীকৃতি দিয়েছেন, এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন তিনি জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম বিনা হিসাবে তিনি প্রবেশ করবেন। আচ্ছা, এদিকে বাপু একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে দুনিয়ার মধ্যে যাকে রিজাল্ট দেয়া হয়েছে, জান্নাতের সুসংবাদও দেয়া হয়েছে, জাহান্নাম থেকে মুক্তিও প্রদান করা হয়েছে, আশারায়ে মুবাশশারার মধ্যে অন্যতম তিনি। আচ্ছা, সাহাবা ইকরামদের মধ্যে ক্যাটাগরি রয়েছে ফজিলতের, না তো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বশ্রেষ্ঠ, এরপরে হচ্ছেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা, এরপরে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, এরপরে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, এরপরে বলা হয়েছে আশরায়ে মুবাশশারাগণ, এরপরে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা, এরপরে উহুদের যুদ্ধে অংশগ্রহণকারীগণ, এরপরে অন্যান্য সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ানের মর্যাদা রয়েছে। তো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত বয়ান করেছেন, অন্যান্য সাহাবা ইকরাম সেটি মেনেও নিয়েছেন, কেউ নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানের প্রতি কেউ বিরোধিতাও করেনি, বরং তারা মাথা পেতে মেনে নিলেন। স্বয়ং মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি ইরশাদ করেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, এরপরে ওসমানে গনি, তিনি বল, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নো। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম স্বয়ং নিজে বলেন, আমাকে যদি কেউ ফারুকে আজম এবং আবু বকর সিদ্দিক থেকে যদি শ্রেষ্ঠ বলে তাহলে আমি তাকে অপবাদ দেবার শাস্তি প্রদান করব।
এখানে একটি আমি একটু যোগ করবো, এই কথাটা আসলো কেন?
জি জি,
আসার তো একটা কারণ আছে না? এর আসার কারণ হয়তো আহলে বাইত আথহারের মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হিসেবে অধিষ্ঠিত হয়েছেন, এবং যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এক্ষেত্রে হয়তো কারো দিলের মধ্যে, কারো অন্তরের মধ্যে কোনো ওয়াসওয়াসা চলে আসতে পারে যে তার মর্যাদার দিক থেকে হয়তো তিনি উত্তম,
এটিও ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবা ইকরামদের পুত পবিত্র হৃদয় ছিল, তারা একে অপরকে রেসপেক্টও দিতেন, যা সত্যতা সেটাই মানুষের মাঝে তুলে ধরতেন। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের নিজের একটি শান রয়েছে, মর্যাদা রয়েছে, মাহাত্ম্য রয়েছে। তো মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এখানে প্রকাশ করে দিলেন যে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এবং এটিও স্পষ্ট করে দিলেন কেউ যদি আমাকে শ্রেষ্ঠত্ব বলে। এখানে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের যদি দেখা যায় তাহলে বিলায়তের যে পাওয়ার এবং ভবিষ্যৎ বাণী যে হয়তো বা এমনও হতে পারে কেউ না কেউ আমাকে শ্রেষ্ঠত্ব বলবে। তিনি প্রকাশ করে দিলেন যে আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম চেয়ে আমি শ্রেষ্ঠ নয়। আর কেউ যদি বলে তাও শাস্তিও তাদেরকে দেওয়ার ঘোষণা করেছেন। তো যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্রেষ্ঠত্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য সাহাবা ইকরাম আলী মুরিদওয়ান বলেছেন, আমরা বলবো না কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে কিছুক্ষণের মধ্যে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে। তাৎক্ষণিক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাথী, বলা হয়েছে ইসলাম গ্রহণের পূর্বেও তিনি সাথী ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইসলাম গ্রহণের পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথী বানিয়েছেন। আর একবার তো এমন চমৎকার একটি ঘটনা, সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুকুরের নিকটে তশরীফ আনলেন, অন্যান্য সাহাবায়ে কেরামও উপস্থিত ছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে যাকে ভালোবাসো তার দিকে সাঁতার কেটে চলে যাও। তো যে যাকে ভালোবাসো তার দিকে চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই পুকুরে নেমে সাঁতার কেটে সিদ্দিক আকবরের নিকটে গেলেন এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যদি কাউকে খলিল বানাতাম তাহলে তোমাকে বানাতাম, তুমি আমার বন্ধু। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেসপেক্ট ওনাকে দিয়েছেন, যে ওনাকে আপন করে নিয়েছেন, তো আমরা কেন আপন বানাবো না? নিশ্চয়ই সে হৃদয়ের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা রয়েছে, যে হৃদয় আল্লাহ এবং তার রাসূলের প্রেমে বিভোর, যে হৃদয়ের মধ্যে আহলে বেতের মহাব্বত, সে হৃদয়ের মধ্যে সিদ্দিক আকবরের মহাব্বতও দেখা যায়।
যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংস্পর্শে আসলে, জিয়ারত করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জিয়ারত ইমানের সাথে আর কি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করার সৌভাগ্য অর্জন করেছে,
বহন করার সৌভাগ্য অর্জন করেছেন। এবং বহন করার যে ভঙ্গিটা ছিল, এটি যদি শোনা হয় মানে আশিকদের চোখ থেকে পানি পড়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের উপর উঠালেন, বরং দেখা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন সিদ্দিকে আকবরের প্রতি। এবং উনি যে যখন হিজরতের রাতের যদি ঘটনা নেওয়া হয়, কোনো সময় সামনে দিকে যান, কোনো সময় পিছনে, কোনো সময় ডানে, কোনো সময় বামে, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন এরকম কেন করছেন, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আশঙ্কা হয় যে কাফের মুশরিকরা সামনের দিকে আপনাকে তীর নিক্ষেপ করবে, তো আপনি সামনের দিকে চলে যায়। যখন আশঙ্কা হয় যে ডান দিক দিয়ে করবে, আমি ডান দিকে চলে যায়। যখন আশঙ্কা হয় বাম দিকে, তো আমি বাম দিকে চলে যায়। যখন আশঙ্কা হয় পিছনে, তো আমি পিছনের দিকে চলে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে ভালোবাসার একটা ভঙ্গি উনি শিখালেন, এবং যে ভালোবাসবেসে তিনি আমাদেরকে শিখিয়ে গেলেন যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নিজের জীবন চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হয়, শুধু দেখাননি, প্রমাণও করে
গেছে।
যদি আমরা দেখি গুহার মধ্যে, সৌর গুহার মধ্যে সাপ যে আক্রমণ করেছিল, বারংবার আমরা ঘটনা শুনেছি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যন্ত্রণা সহ্য করেছেন, সাপ দংশন করেছে, যন্ত্রণা তিনি সহ্য করেছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের দিকে তিনি খেয়াল করেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের দিকে যেন কোনো ব্যাঘাত না হয়, এবং নিজের জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের জন্য উৎসর্গ করেছে।
সুবহানাল্লাহ।
তো এটি প্রমাণ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
আমাদের জন্য অনেক বড় শিক্ষা, যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানুল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, সেখানে আবার সাপেও ধ্বংসন করেছে, সাপে কেটেছে, তার যন্ত্রণা হচ্ছে, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগাচ্ছেন না, আরামের ব্যাঘাত যেন না ঘটে।
আল্লাহ হযরত বলেছেন না, এই ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে, ও আগ লাগাই হে জো আগ বুঝা দেগি। বলে আল্লাহ হযরত বলেছেন যে হে ইশক, মানে নবীর ইশককে এমনভাবে আমি নিজের হৃদয়ের মধ্যে জ্বালিয়েছি, এই আগুন এমন আগুন যে জাহান্নামের আগুনকে নিক্ষেপ করে দিবে। তো এই ইশক বিশেষ করে সিদ্দিক আকবরের জীবনীতে পাওয়া যায়।
মাশাআল্লাহ, আসুন আমরা কালামের দিকে যাচ্ছি। সল্লু আলাল হাবিব।
কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা চাচা তোমার হয়নি সৃজন ভবে উপমা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার এই পৃথিবীতে ধনী হোক বা গরীব এই পৃথিবীতে ধনী হোক বা গরীব পেছে সকলে দক্ষিণা তোমার পেছে সকলে দক্ষিণা তোমার কি মহান শান মর্যাদা তোমার পেরে যায়নি গরিব খালি হাতে খালি হাতে প্রিয় নবী অঢেল খাজানা তোমার প্রিয় নবী অঢেল খাজানা তোমার বাহ ক্যা জুদো করম হ্যায় শেখ বতহা তেরা নহি সুনতা হি নহি মাগনে বালা তেরা তুনে সেলাম দিয়া তুনে জমাত মেলিয়া তু করিম অব কোই ফিরতা হ্যা দিয়া তেরা ফির যায়নি গরিব খালি হাতে প্রিয় নবী অঢেল খাজানা তোমার প্রিয় নবী অঢেল খাজানা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার সারা পৃথিবী চায় খোদা কে পেতে সারা পৃথিবী চায় খোদা কে পেতে হে নবী চায় তোমায় খোদা তোমার হে নবী চায় তোমায় খোদা তোমার হে নবী চায় তোমায় খোদা তোমার কি মহান শান মর্যাদা সারা পৃথিবী চায় তোমাকে পেতে সারা পৃথিবী চায় খোদাকে পেতে হে নবী চায় তোমায় খোদা তোমায় খোদা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা মার হয়নি সৃজন ভবে উপমা তোমার হয়নি সৃজন উপমা তোমার বাদশাহর বাদশাহ হয়ে গেল সে বাদশাহর বাদশাহ হয়ে গেল সে যে গোলাম হলো মুস্তাফা তোমার যে গোলাম মুস্তাফা তোমার যে গোলাম হলো মুস্তাফা তোমার বাদ
যেমন শান ও মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তেমন তার উম্মতের, তেমন তার সাহাবাই কেরামের, তেমন তার আশিক একবারের। সুবহানাল্লাহ ওয়া হামদু আল্লাহু আকবার। শুনছিলাম আমাদের আজকের টপিক হচ্ছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আশিক আকবর বলা হয়, আশিক আকবর মানে হচ্ছে গিয়ে আশিক হচ্ছে ইশক থেকে আসে, যাকে ভালোবাসে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবেসেছেন, সেই ভালোবাসার যে ইশক মুহাব্বত সবচেয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি মানে তুমি,
জি আমরা শ্রবণ করেছিলাম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেন শ্রেষ্ঠ বলা হয়। তো সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মাঝে তো তিনি শ্রেষ্ঠ ছিলেনই, খোদ আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন সে তো অবশ্যই সবার কাছে শ্রেষ্ঠ হবে। যেমন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইশাদ করেন, আমি আল্লাহ তাআলার দরবারে তিনবার তোমাকে শ্রেষ্ঠ করার জন্য আবেদন করলাম।
সুবহানাল্লাহ,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রেষ্ঠ করার জন্য আবেদন করলেন, কিন্তু আল্লাহ তাআলার দরবার থেকে আদেশ আসলেন যে আবু বকর শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা ইশাদ করেছেন যে আবু বকরই শ্রেষ্ঠ। তো একটি ঘটনা এমন রয়েছে যে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে আসলেন। যে ঘটনাটি হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হলাম। তো সেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, যার পরনে ছিল এমন একটি পোশাক যে পোশাকের বুতামের স্থানে কাটা যুক্ত করা ছিল, কাটা দিয়ে জামাটা আটকানো ছিল।
আচ্ছা,
ওই সময়ে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামও ওই দরবারে তশরিফ নিয়ে আসলেন, উপস্থিত হলেন। তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, হযরত আবু বকর সিদ্দিকের জামাটা এভাবে কেন, এরকম কেন, অর্থাৎ কাটা দিয়ে আটকানো কেন? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উত্তর দিলেন যে হে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সমস্ত সম্পদ, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ মক্কা বিজয়ের পূর্বেই সে আমার জন্য দান করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, বিসর্জন করেছেন। তো এটা শুনে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছেন এবং বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট, আপনি এটা জিজ্ঞেসা করুন, তা জানার জন্য আহ্বান করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ দিলেন যে হে আবু বকর সিদ্দিক, তোমাকে আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছেন এবং এটা জিজ্ঞেসা করেছেন যে তুমি কি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন আনন্দিত হয়ে যে অবশ্যই আমি আমার রব তাআলার প্রতি সন্তুষ্ট, কেনই বা আমি অসন্তুষ্ট হব, কেনই বা আমি সন্তুষ্ট হব না, অবশ্যই আমি আমার রব তাআলার প্রতি সন্তুষ্ট। এবং এই শব্দটি তিনি একাধারে তিনবার পাঠ করলেন যে আমি আমার রব তাআলার প্রতি সন্তুষ্ট।
এখানে একটা বিষয় দেখেন বাপু, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলামীকে বরণ করে নেওয়ার কারণে এখন আল্লাহ তবারক ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্দিক আকবর থেকে জানা হচ্ছে যে তিনি আমার প্রতি সন্তুষ্ট কিনা।
সুবহানাল্লাহ,
তো আল্লাহ তবারক ওয়া তাআলা যার প্রতি রাজি, যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি রাজি। একজন কবি অনেক সুন্দর বলেছেন, আল্লাহ কা মাহবুব বানে জো তুমি চাহে উসকা তো বায়া হি নেহি কুছ তুম জিসে চাহো। বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা আল্লাহর প্রিয় হয়ে যায় যারা আপনাকে চায়, আর তার তো তুলনা হয় না যাকে আপনি চান, যাকে আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন, তো তার তুলনা নেই। বিদায় সিদ্দিকে একবারকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিব্রাইল আমিন আলাইহি সালাতু সালামের মাধ্যমে জিজ্ঞাসা করাচ্ছেন যে সে আমার প্রতি সন্তুষ্ট কিনা। নিশ্চয়ই সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা না সন্তুষ্ট এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, এবং কোরআনুল করিমের মধ্যে এর প্রমাণও রয়েছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন, যে আল্লাহ তাদের প্রতি রাজি, তাদের প্রতি আল্লাহও রাজি, এবং তাদের কোন স্থান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রেখেছেন সেটিও কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন, সেটি হচ্ছে জান্নাত, যেখানে তারা চিরস্থায়ী থাকবেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মর্যাদা যে বৃদ্ধি করেছেন, সেটি যে কোনো সম্প্রদায় বলেন, জাতি বলেন, শত চেষ্টা করেও ওনার মর্যাদাকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। স্বয়ং নিজেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যার মর্যাদাকে বাড়িয়েছেন, তার হাবিব বাড়িয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন যে আমার চারজন ওজির রয়েছেন, দুইজন ওজির পৃথিবীতে, দুইজন আসমানে। আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে দুইজন, ভূপৃষ্ঠের মধ্যে দুইজন ওজির কে? তখন বলেন সিদ্দিকে আকবর এবং ফারুকে আজম। আসমানে কে? আসমানে হচ্ছেন জিব্রাইল আমিন আলি সাল্লাতু সাল্লাম, মিকাইল আলিহি সাল্লাতু সাল্লাম। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনকে নিজের ওজির বলেছেন, আচ্ছা মুশিরও বলা হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সাথে মশওয়ারা করতেন, পরামর্শ নিতেন। এখন পরামর্শ কার থেকে নেওয়া হয়? যাকে রেসপেক্ট দেওয়া হয়, তাকে যাকে ভালোবাসা হয়, যাকে প্রাধান্য দেওয়া হয়, যাকে প্রাধান্য দেওয়া হয় তার থেকে কিন্তু মশওয়ারা করা হয়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনাদের সাথে মশওয়ারাও করতেন, এবং সাহাবা ইকরামদের মাঝে তাদের মর্যাদা তুলে ধরেছেন, বারংবার সেটি বয়ান করেছেন। যদি দেখা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মতদের মধ্যে এমন মহান ব্যক্তিত্ব যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমামতি করার সৌভাগ্য অর্জন করেছেন।
সুবহানাল্লাহ,
ইমামতি করে
সাল্লামের
সৌভাগ্য অর্জন করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে জাহিরি বিদায় নেবার পূর্বে অসুস্থ হয়ে পড়লেন, বরং অসুস্থ ওনার দরবারে উপস্থিত হলো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর কোথায়, তাকে ডেকে এনো এবং তাকে বলো ইমামতি করার জন্য।
সুবহানাল্লাহ।
আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা কোমল হৃদয়ের মানুষ, আপনার মুসল্লায় সে দাঁড়াতে পারবে না। তিনি এত কোমল হৃদয়ের যে তার সাহস হবে না যে আপনার মুসল্লায় তিনি দাঁড়াবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করলেন যে আবু বকরকে আনো, সে মুসলমানদের ইমামতি করবে। তো নামাজ কায়েম হলো, তো সে নামাজের মধ্যে ইমামতি করলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরাতে ইন্তিকালাত, অর্থাৎ আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এই আওয়াজ যখন হুজরা মুবারক থেকে শুনতে পেলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো আবু বকরকে বলছিলাম ইমামতি করার জন্য, অন্য কোন ব্যক্তিকে কেন ডাকা হলো? তো যখন নামাজ শেষ, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উম্মতের ইমামতি আবু বকর করবে। ফারুক আজম যখন জানতে পারলেন, তখন ফারুক আজম বললেন, ওয়াল্লাহ আল্লাহর কসম, আমি যদি জানতাম যে ইমামতের জন্য সিদ্দিক আকবরের নাম নির্ধারণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আমি কোনোদিন ইমামতির মুসল্লায় দাঁড়াতাম না। পরিশেষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, ইভেন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে তার ইমামতি নামাজ আদায় করেছেন। বলা হয় যে ইশারায় ইঙ্গিতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরামদেরকেও বলেছেন, মাওলা আলীকেও বলেছেন যে আমার পরে কে হবে মুসলমানদের খেলাফতে আসীন হবে, তারপরে কে হবে, তারপরে কে হবে। এই জন্য মাওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম তিনি বলেন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম নিয়ে বলতেন যে আমি ইসলামের প্রথম খলিফা হব, তাহলে আমি কাউকে হতে দিতাম না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকে আকবরের ব্যাপারে বলেছেন, ফারুক আজমের ব্যাপারে বলেছেন, ওসমানে গনির ব্যাপারে বলেছেন। তো যারা মাওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল করিম এর সম্পর্কে বলে মাযাল্লাহ তিনি ইসলামের প্রথম খলিফা, তিনি নিজে বলেন যে ইসলামের প্রথম খলিফা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এখানে একটা জিনিস, যখন মানে গার্ডিয়ান বলেন, বাবা বলেন, অথবা অফিসের কোনো বস বলেন, কাউকে সামনে নিয়ে আসতে চায়, তখন তার মাধ্যমে অনেক কাজ করিয়ে থাকেন, তাকে সামনে বাড়িয়ে থাকেন এবং তার উপর বিশ্বাস ভরসা করে থাকেন। তো নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার যে খেলাফতে আসনে সমাসীন হবেন এর ইঙ্গিত কিন্তু এই সকল কাজ থেকেই বোঝা যায়, এই সকল কাজ থেকে বোঝা যায় তার গুরুত্ব কতটুকু। এর পরে যাকে গুরুত্ব দিয়েছেন তার পরে তার গুরুত্ব হবে, এটা কিন্তু তৎকালীন সময়ে সাহাবাই কিরামের মধ্যে যে ইজমা ছিল তা একতাবদ্ধ ছিল এবং তারা একজন আরেকজনকে রেসপেক্ট করতেন,
আর এই বিষয়ে কারো দ্বিমত ছিল না,
দ্বিমত ছিল না। এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয়, যেখানে দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়ে যায়। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলো আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছেন। সাহাবাই কিরামকে আসহাবিকার নুজুম বলা হয়, আকাশের তারকা সমতুল্য বলা হয়েছে হাদিসে কারিমার মধ্যে। আর সেখানে এই যে আপনার চার খলিফা, তাদের আসন তো আরও উপরে, যেখানে আশারে মুবাশশারাদের ফজিলাতের কথা বলা হয়। সুবহানাল্লাহ, আমি কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আমরা আবার আসবো টপিকের উপরে। জি, কল চালিয়ে দিন।
আমি কুমিল্লা থেকে, আমার নাম মাসুম মজুমদার। দেখি আপনাদের প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। আপনাদের প্রোগ্রাম মানে রাসূল যেভাবে পরিচালনা করতেন সেম ওইভাবে পরিচালনা করেন আপনারা, তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন আল্লাহ পাক সেভাবে সেভাবে চলার তৌফিক নসিব করুন। আমিন। নেক্সট কল। একটু মানে ভালো করে কান লাগাই শুনিয়েন, বোঝা যায় না। মাদানী মুন্নারা, মাদানী মুন্নিরা আমাদেরকে কল করেন, মহব্বত মাশাআল্লাহ, এটাই মাদানী চ্যানেলে ভালোবাসা। ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, সবাই মাদানী চ্যানেলের ভক্ত, মাদানী চ্যানেল দেখে থাকেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। মাদানী মুন্না মুন্নিরা আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে উৎসাহিত করেন কল করে, আল্লাহ পাক তাদেরকে বা আমল আলিমে দিন বানাক। আমি মুবাল্লিগে দাওয়াত ইসলামী বানিয়ে নিই। জি, নেক্সট কল।
আমি জাহাঙ্গীর বলছি, ফরিদপুর বোয়ালমারি। আপনার চ্যানেল আমি এক বছর ধরেই দেখি, আপনার এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখিনি ইনশাআল্লাহ। খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি
মাশাআল্লাহ। দেখতে থাকুন, আরও অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। নিজে যেভাবে শিখেছেন অপরকেও শেখানো দরকার আছে না? সেজন্য অন্যকেও দাওয়াত দিতে হবে আমাদের মাদানী চ্যানেল। যখনই আমরা যেখানেই যাব একটাই চ্যানেল, মাদানী চ্যানেল। চায়ের দোকানে হোক, ঘরের মধ্যে হোক, কোথাও যাচ্ছি, কোথাও বেড়াতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি না কেন, মাদানী চ্যানেলকে আমরা এস্টাবলিশ করি এবং দেখানোর ব্যবস্থা করি। নেক্সট।
আমি বলছিলাম কালিয়াকুপ থেকে ঢাকা, নাম বুলবুল আহমেদ। আপনাদের মাদানী চ্যানেল আমরা দেখি, আমাদের ভালোই লাগে, সবসময় দেখি। আমি একটি গজল শুনতে চাই, হাজবি রব্বি জাল্লাল্লাহ, শুনিয়ে দিয়ে অনেক খুশি হব।
হাসবি রব্বি জাল্লাল্লাহ। আসুন, আমরা দেরি করব না, কালামের দিকে যাব। যেগুলো ফরমাইশ এসেছে, অনুরোধ আসছে, আমরা একটা দুইটা যেগুলোই আসছে আমরা শ্রবণ করি একটু একটু। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়া সাল্লাম। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল না নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল না সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খুল যায় দর জন্নত কে দোজখ কি সব আগ বুঝে খুল যায় দর জন্নত কে দোজখ কি সব আগ বুঝে খুল যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন খুল যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন মন থেকে একবার বলো
আমাদের আজকের বিষয় আশিকে আকবর, এনে যে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, আমরা আপনাদের কলগুলো শ্রবণ করছি ইনশাআল্লাহ তাআলা, আশা করছি আরও আপনাদের কলগুলো আমরা সামিল করব অনুষ্ঠানের মধ্যে। আসুন আমরা টপিকটির দিকে যাব, মাইনুদ্দিনের কাছে আবারও যাবো ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে। আশিকে আকবর,
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই কোমল হৃদয়ের ব্যক্তিত্ব এবং মমতা ও দয়াবান তার ভিতরে এমনভাবে ছিল যে তিনি কোনো মুমিনের কষ্টকে সহ্য করতে পারতেন। যেটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মালিক ছিল উমাইয়া বিন খলফ, তো তাকে অনেক অত্যাচার করত, তার প্রতি অনেক জুলুম করত। একবার মরুভূমিতে, উত্তপ্ত মরুভূমিতে নিয়ে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে আঘাত করছিল যে তার শরীর মোবারকের উপর ইসলাম গ্রহণ করার কারণে তাকে এত যন্ত্রণাদায়ক শাস্তি দিচ্ছেন। তো ওই রাস্তা দিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, এটা দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে অন্তরে খুবই কষ্ট অনুভূত হলো যে একজন মুমিনকে কীভাবে তার মালিক এত নির্যাতন করছে। তখন ওই মালিককে উদ্দেশ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার কি একটু দয়া হয় না, তাকে এত কষ্ট দিচ্ছ? তখন ওই কাফের মালিক উমাইয়া বিন খলফ বললেন যে তুমি তাকে, তোমার কারণে সে এত কষ্ট সহ্য করছে, অর্থাৎ সে তোমার ইসলামকে গ্রহণ করে নিয়েছে, তুমি যে দিনের পথে এসেছো তোমার প্রতি অনুপ্রাণিত হয়ে সে ইসলামকে গ্রহণ করেছে, তো এই কারণেই তুমি, সে এত কষ্ট পাচ্ছে, তুমি যদি তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি তার প্রতি দয়া হয়,
এত দয়া হয়, এটা টিটকারিমূলক ভাবে তার বলা
উপস্থাপন করছে,
স্ট্রিমের এটা টিটকারিমূলক ছিল যে তোমার এত দয়া লাগলে তুমি ছাড়িয়ে দাও, আজাদ করে দাও,
আজাদ করে নাও। তখন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন, সেখান থেকে আজাদ করলেন এবং বললেন যে তার থেকে শক্তিবান, সামর্থ্যবান আরো ভালো গোলাম আমার কাছে আছে, তুমি তার বিনিময়ে আমাকে হযরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দাও।
এখানে একটি লক্ষণীয় বিষয় ছিল, রিয়াজ ভাই হয়তো অ্যাড করবেন, যে তৎকালীন সময়ে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মুক্ত করেছিলেন, যেই মানে দিনার দিরহাম দিয়েছেন অনেক বেশি
দিয়েছেন,
মানে তার দাবি অনেক বেশি ছিল,
দাবি বেশি ছিল, এবং তিনি এ কাজটি যখন করলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন মুক্ত করলেন, তখনও যারা ইসলামের শত্রু ছিল তারা কটুক্তিমূলক কথা বলল, বলল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চড়া মূল্যে তাকে ক্রয় করে মুক্ত করলেন, হয়তোবা তার স্বার্থ রয়েছে। তো বিভিন্নভাবে যখন অপবাদ দিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল করিমের মধ্যে আয়াতে করিমা নাজিল করলেন এবং সেই আয়াতে করিমার মধ্যে বলা হলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই যে কাজ করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য করে,
সুবহানাল্লাহ।
যখন কোরআন স্বীকৃতি দিল, আল্লাহর পক্ষ থেকে যখন এই নির্দেশ চলে আসলো, তখন মুশরিকরা তারা বলতে বন্ধ করলো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যদি আমরা ইসলামের খেদমত কি যদি নিয়ে নিই, এত ব্যাপকভাবে তিনি খেদমত করেছেন, তিনি 2 বছর 7 মাস যে খেলাফতের মাসনাদে আসীন ছিলেন, তো এই যে আপনার 2.5 বছর এর অধিক যে সময় ছিল, অনেক তিনি ইসলামের খেদমত করেছেন। বলা হয় ইসলাম যেদিন গ্রহণ করলেন সেই দিনই তিনি 40,000 দিরহাম ইসলামের খেদমতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দিলেন, এবং যার এই দেওয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে প্রশংসা করেছেন যে আমাকে ইসলামের খেদমতের জন্য সিদ্দিকে আকবরের সম্পদ যেভাবে কল্যাণ দিয়েছে, উপকার দিয়েছে, কারো মাল এত উপকার দেয়নি।
এখানে একটু আমি অ্যাড করে দেব, এরপর আপনি কন্টিনিউ করেন ব্যাপারটা, হচ্ছে যে এক্ষেত্রে বোঝা যায়, দর্শকদের শেয়ার করতে চাই যে ইসলামের খিদমতের জন্য দিনার দিরহামের প্রয়োজন, টাকার প্রয়োজন। আপনি যাই বলেন বলেন না কেন, ইসলামের খিদমত যাদের দিয়ে হচ্ছে, ধরুন না মসজিদের ইমাম সাহেব, তিনি নামাজ পড়াচ্ছেন, আমরা তার পিছনে নামাজ আদায় করছি, এখন তাকে আমরা ন্যূনতম স্যালারিটা পর্যন্ত দিতে পারছি না, তার দিকে আমরা ঠিকমতো কেয়ার করতে পারছি না, যদিও দেয় তাহলে অনেক কথা শুনিয়ে থাকি। তো এরপরে আপনি আরও যদি ইসলামিক খেদমতগুলো দেখেন, বুজুগানের কিরামের খেদমত দেখেন, বর্তমানে যদি দাওয়াত ইসলামের যে ইসলামের খেদমতগুলো যদি আমরা লক্ষ্য করি, মাদানির চ্যানেলের খেদমতই আপনারা লক্ষ্য করেন, মাদানির চ্যানেলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, ডোনেশনের মাধ্যমে মাদানির চ্যানেল পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ। অনেক দর্শক শ্রোতা আমাদেরকে সহযোগিতা করেন, টাকা পাঠিয়ে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মাদানি ফান্ডে দান করে থাকেন, জাকাত ফিতরা দিয়ে থাকেন, রমজান আসছে আমাদের মাঝে, রমজানেও আমাদেরকে সহযোগিতা করে থাকেন এবং এককালীন প্রত্যেক মাসে টাকা দিয়ে থাকেন, যার মাধ্যমে আমাদের এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়, যার মাধ্যমে মানুষ হিদায়তের রাস্তা পেয়ে যায় এবং সাদাকায়ে জারিয়াতার জন্য হয়ে যায়। এখন এই অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছে, কে জানে আশিক আকবরের এই কথা শুনে একজন আশিক হয়ে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পোষণকারী হয়ে যাবে, কেউ নামাজি হয়ে যাবে, কেউ রোজাদার হয়ে যাবে। আমরা তো বিভিন্ন সময় অভিমত শ্রবণ করে থাকি, আমি অন্য চ্যানেল দেখতাম, এখন সেগুলো বাদ দিয়ে দিয়েছি, এখন মাদানী চ্যানেল দেখি, আমি আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, আমি আগে মা বাবার খিদমত করতাম না, এখন করি। আচ্ছা, মনে করুন যিনি এই ভালো হয়ে গিয়েছেন, নামাজ পড়ছেন, অথবা মা বাবার খিদমত করছেন, আগে না ফরমান ছিলেন, ইসলামের পথে ফিরে এসেছেন, এমনও শোনা যায় অমুসলিমরাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে মাদানী চ্যানেল দেখে। এই মাদানী চ্যানেল সম্প্রচারের কাজে যারা সহযোগিতা করেছেন তারা কি এর সওয়াব পাবে না? নিঃসন্দেহে পাবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে ইসলামের খিদমতের জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন, নিজের সম্পদকেও বিলীন করেছেন, পক্ষান্তরে নিজেকেও বিলীন করেছেন।
যে বিষয়টি আপনি তুলে ধরেছেন, ইসলামের খিদমতের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা, বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসার খেদমতে নিয়োজিত রয়েছে, যদি দেখা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসীন হলেন, তিনি ব্যবসায়ীও ছিলেন, তো ব্যবসা করতেন, ব্যবসার পাশাপাশি খেলাফতের তিনি যে কাজগুলি রয়েছে সেটি সম্পাদন করতেন, তো দেখা দিত যে সেই কাজের মধ্যে সেরকম মনোযোগ থাকতো না, প্রাথমিক পর্বে। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্দিকে আকবরকে বলেন, হে সিদ্দিকে আকবর, সম্পূর্ণ সময় খেলাফতে আপনার অত্যন্ত দরকার। আপনি মুসলমানদের খেদমত করছেন, ইসলামের খেদমত করছেন, তো আমার পরামর্শ আপনি ব্যবসা ছেড়ে দিয়ে আপনি সম্পূর্ণ সময় এই খেলাফতের মসনদে আসীন হয়ে ইসলাম এবং মুসলমানের খেদমতে নিয়োজিত থাকুন, আপনার বেতন আমরা নির্ধারণ করব। বলা হয় যে সর্বপ্রথম বেতন মাল থেকে সর্বপ্রথম তার বেতনই নির্ধারণ করা হলো ইসলামের খেদমতের জন্য। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের খেলাফতের সময়ে তিনি কোষাগার স্থায়ীভাবে তিনি বেতুল মাল যেটি সেটি তিনি নির্ধারণ করলেন, নির্দিষ্ট করলেন। আজকে মনে করেন রাষ্ট্রীয় পর্যায়ে যারা খেদমত করে তাদের বেতন রয়েছে, এটি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত থেকেই শুরু হয়েছে। আচ্ছা, এটি কেন? একজন লোক যখন ইসলামের জন্য সময় দিচ্ছে, সে তো চাকরি করতে পারছে না, সে ব্যবসাও করতে পারছে না, আর যদি করে দেখা যায় সেরকম মনোযোগ হয় না, তো এই জন্য কিছু লোককে ইসলামের খেদমতের জন্য কি ফারিক করে দেওয়া হয়েছে। যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফার জন্য সমস্ত তাদের কাজ ছিল দিনের খেদমত করা, তাদের ভরণ পোষণ সকল কিছুর দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই নিয়েছিলেন
এবং তাদের ইশক দেখেন।
হ্যাঁ,
আহলে সুফফা বাসীদের ইশক দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন কিছু আসতো তবা রুকাত হাদিয়া, তখন এনাদেরকে ছাড়া নবী পাক সাল্লাম খেতেন না, কোথাও দাওয়াত দিতেন, হুজুর সাল্লাম একাকে দাওয়াত দিতেন, ইয়া রাসূল আপনি শুধু একা আসবেন,
কিন্তু তাদেরকে নিয়ে যেতেন,
এবং সেখানে এক একটা মুজিজা যে লক্ষণীয় হয়েছে। সুবহানাল্লাহ,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বিষয়ে, অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেতনকে যদি আমরা নিই, তিনি একবার ঘরের মধ্যে ওনার বাচ্চার আম্মা স্ত্রী সম্মানিতা স্ত্রী হালুয়া রান্না করলেন, তো হালুয়া যখন রান্না করলেন তিনি দেখলেন যে হালুয়া তো এটা স্বাভাবিক খানার মধ্যে দৈনিক তো বানানো হয় না, রান্না করা হয় না, আজকে হালুয়া এটা তো এক্সট্রা কোত্থেকে আসলো। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার অভ্যাস মোবারক ছিল যে কোনো খাবার ওনার কাছে আসলে জিজ্ঞাসা করতেন কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কে দিয়েছে, কেন আসলো, বুঝে আসলে তিনি সেটি আহার করতেন, যদি বুঝে না আসলে সেটি তিনি পরিহার করতেন। তো যখন হালুয়া দেওয়া হলো তখন তিনি জিজ্ঞেস করলেন এই হালুয়া কোত্থেকে এসেছে, তখন ওনার স্ত্রী বললেন যে আপনাকে যে বেতন দেওয়া হয় ওই বেতন থেকে যে আপনি ঘরের খরচ দেন সেই খরচ থেকে আমি কিছু বাঁচিয়ে বাঁচিয়ে এতটুকু আজকে জমা করেছি যে হালুয়া বানানোর উপযোগী হলো, বিদায় আমি হালুয়া বানালাম। তখন তিনি এইটি করলেন যে এই এত যদি কর্তন করে দেওয়া হয় তাহলে আমার সংসার চলতে অসুবিধা হবে না, এবং যিনি বেতুল মালের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, মনে করেন আপনার অর্থ সম্পাদক, তো ওনার কাছে গিয়ে বলেন যে আমার বেতন থেকে এত টাকা বা এত দিরহাম দিনার যাই হোক সেটি যেন কর্তন করে দেওয়া হয়। এই যে ওনার চিন্তাধারা,
তাকওয়া পরহেজগারী, আচ্ছা জায়েজ ছিল,
তারপরে মনে করেন এই যে দুনিয়ার প্রতি লোভী ছিলেন না। আজকে তো আমাদের নির্ধারিত বেতন ব্যতীত মানে যা আমরা পাই তাও নিয়ে নি, হালাল হারামের দিকে নয়। সিদ্দিক আকবরের আরেকটি ঘটনা, একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচন্ড খিদে লাগে, তো খিদে লাগার কারণে কেউ ওনাকে দুধ দিল পান করার জন্য, তিনি তাৎক্ষণিক দুধ খেয়ে নিলেন। এত মানে ওনার খিদে লেগেছিল যে জিজ্ঞাস করার ওনার খেয়ালই ছিল না, তো যিনি দুধ পরিবেশন করলেন তিনি বললেন হে সিদ্দিক আকবর, আপনার তো অভ্যাস মোবারক রয়েছে, যখনই কিছু দেয়া হয় খাবার জন্য আপনি জিজ্ঞাসা করলেন, কিন্তু আজকে জিজ্ঞাসা
করলেন।
তখন তিনি বললেন হ্যাঁ বলো, দুধ কোত্থেকে আনলে? তখন তিনি বললেন যে আমি জাহিলি যুগে একজনের উপর মন্তর পড়ে ফুঁক দিয়েছিলাম, তার সঙ্গে আজকে দেখা হলো, সে পারিশ্রমিক হিসাবে আমাকে এই দুধ দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক নিজের হলকের ভিতরে আঙুল ঢুকালেন এবং তিনি বমি করলেন,
বমি করতেছেন,
এমনকি ওই বমির মধ্যে যখন দুধের মিশ্রণ আর দেখা দেয়নি, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, মাওলা আমি সিদ্দিকের যত ক্ষমতা ছিল আমি সেটি বের করার চেষ্টা করেছি, বাকি যদি আমার শিরায় উপশিরায় যদি প্রবেশ করে থাকে তুমি নিজের দয়াতে আমাকে মাফ করে দাও। এই যে তাকুয়া পরহেজগারি, উনাদের জীবনীর মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। আজকে তো আমরা কোনো পরোয়াই করি না,
কোথেকে আসছে কেন আসছে দেখার বিষয়,
বা শুধু সম্পদশালী বিত্তশালী হওয়ার তালের মধ্যে আমরা লেগে রয়েছি কিন্তু হালাল হারামের দিকে আমরা তাকাচ্ছি না, অথচ এই বিষয় কিন্তু পাকড়াও রয়েছে। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জীবনী যদি দেখি, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, জাহান্নাম থেকে মুক্তিনামা দুনিয়াতেও পেয়েছেন, এরপরেও যে এত তাকওয়া, এত পরহেজগারি, রিজাল্ট ওনার কাছে যে আমার স্থান হচ্ছে জান্নাত, আমি জাহান্নামে যাব না। আচ্ছা, এমনও রিজাল্ট যে উম্মতে মুহাম্মাদের মধ্যে বিনা হিসাবে সর্বপ্রথম বলা হয় পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করেন, আর মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা।
জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য সকল দরজা খুলে দেওয়া হবে।
আচ্ছা, বলা হয়েছে যে জান্নাতের মধ্যে বিশেষ একটি দরজা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার জন্য বানানো হয়েছে, এবং বলা হয়েছে এমনও যে প্রত্যেক দরজা থেকে যার নাম ডাকা হবে তিনি হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আটটি দরজা না, আটটি দরজার মধ্যে প্রত্যেক দরজা থেকে ওনাকে আহ্বান করা হবে।
এরপরে ওনার
তাকওয়া পরহেজগারি দেখুন, খোদার ভীরুতা তার মাঝে ছিল। তো এই বিষয়টি আমাদের জন্য শিক্ষণীয় বিষয়,
আমাদের মধ্যে নিয়ে আসা উচিত।
হ্যাঁ, নিয়ে আসা উচিত। তাকওয়া পরহেজগারি যদি আমাদের মাঝে না আসে,
আসবে কিভাবে? মানে আসার জন্য তো একটা রাস্তা দরকার,
একটি রাস্তা,
বসে বসে আর ঘুমিয়ে ঘুমিয়ে তো আসবে,
পরিবেশ দরকার। দেখেন, সাহাবা ইকরামদের মাঝে যেটি এসেছে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম সংস্পর্শ
সহবতের কারণে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি আল্লাহকে ভয় করতেন,
সুবহানাল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ইবাদত গুজার ছিলেন, রিয়াজত গুজার ছিলেন। এই সকল বিষয় সাহাবা কেরাম নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। যিনি নিষ্পাপদের ইমাম সর্দার, তিনি যদি আল্লাহকে এত ভয় করেন, আমাদেরকে তো বেশি ভয় করা উচিত। তিনি যখন এত ইবাদত করেন, আমাদেরকে তো আরো করা উচিত। তিনি যদি এত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসেন, আমাদেরকে তো বেশি ভালোবাসা উচিত। বিদায় সংস্পর্শের কারণে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে তাদের মাঝে এই বিষয়টি ছিল। আজও কেউ যদি নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের সংস্পর্শ যদি থাকে, তাহলে এই চিন্তাধারা অবশ্যই আসবে। যেমন আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশকে যদি আমরা নিই, আল্লাহর রহমতে এই পরিবেশের মধ্যে এই সকল বিষয় আজকে যে আলোচনা হচ্ছে, কেন হচ্ছে? আমল করার কারণে। এই মাদানী চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে এই জন্য বলা হচ্ছে, আমরা যদি ঘরে থাকি বা বাইরে থাকি, আল্লাহকে যেন ভয় করি,
ভয় করি।
এটা নয় যে মানুষের সামনে আল্লাহকে ভয় করলাম, নির্জনে গুনাহ করলাম। এটি তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি, সাহাবায়ে কেরামদের জীবনী থেকেও পাওয়া যায়নি, বরং তারা মানুষের সামনে ভয় করতেন, নির্জনে আরো বেশি ভয় করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নো, তিনি মুখে পাথর রাখতেন, কে বলো ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতি, জান্নাতে পাথর কেন পেয়েছেন, মুখে পাথর কেন রাখেন? সিদ্দিক আকবর বলেন, পাথর এই জন্য আমি রাখি, অসাবধানতার কারণে আমার মুখ থেকে এমন শব্দ বের হয়ে না যায় যে আমার প্রভু আমার থেকে নারাজ হয়ে যায়, আমার আল্লাহ যেন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না যায়, এই জন্য আমি মুখে পাথর রাখি। এত সাবধানতা অবলম্বন করার পরেও মুখে পাথর রাখা,
এটা কিন্তু অনেকের বুঝে আসবে না। আমি যদি একটু একটু আসানের সাথে বুঝাই, তাহলে দেখা যাবে যে যারা পান খায়, অনেকে পান খায়, এখন পান মুখে দিল, এখন কোথাও যদি তাকে কিন্তু খেতে দেয়া হয়, তখন কিন্তু ইশারা দেয় আমি পান খাচ্ছি, বলে আরে আমি পান খাওয়াবো না, তুমি আর খেয়ে না, তারপরও কিন্তু মুখ থেকে পান ফেলে না, পান খায় না। একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া দেখুন, পরহেজগারি দেখুন, যে তিনি মুখে পাথর শরীফ রাখতেন। এই পাথর কেন রাখতেন? যেন মুখ থেকে কথা না বলতে হয়, কথা বলতে গেলে অযথা কথা, কথা বলতে গেলে পাথর বের করে কথা বলতে হবে।
যদি দেখা যায় যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে এটি কনসেপ্টই আমাদের আসতে পারে না যে তাদের মুখ থেকে অযথা
কথা আসবে,
ঠিক আছে? আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও সাবধানতা অবলম্বন করে সচেতন কত হলেন মুখের, তিনি সংযম করেছেন, মুখের হেফাজত করেছেন। আজকে দেখা যায় বাপু, অনেকে আমরা কথা বলি, বিশেষ করে দীন ইসলাম নিয়ে অনেকে কথা বলে, জানা অজানা এমন এমন কথা বলে দেয় মাজাল্লাহ, যেটি ইসলামের পরিপন্থী, যেটি দেখা যায় অনেক সময় মাজাল্লাহ মুখ থেকে কুফুরি বাক্য পর্যন্ত বের হয়ে যায়, আল্লাহ রসুলের ব্যাপারে, অলিয়া ইকরামের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, কোরআনুল করিমের ব্যাপারে, হাসরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে এমন এমন কথা বলে দেয় মাজাল্লাহ, যেটি কুফুরি থাকে, যা ইসলাম থেকে মানুষকে বিতাড়িত করে দেয়, কিন্তু বলার ক্ষেত্রে কোনো সাবধানতা নয়।
সাবধানতা
বলা হয়েছে যে মুমিনের যে জিহ্বা হৃদয়ের পিছনে রয়েছে, মমিন বলার পূর্বে হৃদয় থেকে পরামর্শ করে, অর্থাৎ চিন্তা ভাবনা করে, এরপরে বলে। আর বলা হয় মুনাফিকের যে জিহ্বা মুখ এটি হৃদয়ের পূর্বে থাকে, চিন্তা ভাবনা ছাড়াই বলে দেয়। এখন বলে দেওয়ার পর সে অনুশোচনা করে যে আমি এটা কি করলাম, এটা তো আমার মুখ থেকে বের হয়েছে। এই জন্য বলার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, মাজাল্লাহ এমন কোনো বিষয় আমরা মুখ থেকে বের না করি যে আমার ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
মূলত ইসলামের প্রত্যেকটি বিষয় তো অলরেডি আমাদের মাঝে আমাদের আকাবিরগণ বলে গেছে।
জি জি,
এটা কিন্তু অলরেডি মানে কিতাবেও লিপিবদ্ধ আছে এবং আমাদেরকে বলেও গিয়েছেন তোমরা এভাবে করবে এভাবে করবে। এখন এক্সট্রাভাবে এখন এসে আমি নিজেকে এক প্রকার মুস্তাহিদ হিসাবে আত্মপ্রকাশ করিয়ে মাসআলা নিজের মতো করে বলা অথবা একটা বিষয়কে নিজের মতো করে তুলে ধরা এবং নিজের মত এখানে প্রকাশ করার সুযোগ তো নেই, যেখানে একটা ফয়সালা হয়ে গেছে।
আজকে সিদ্দিক একবার নিয়ে আলোচনা, কে যদি মাযাল্লাহ মুখ থেকে বের করে দিও আমি সিদ্দিক একবারের খেলাফতকে মানি না,
নাউজুবিল্লাহ।
এই যে বললো এই বলার সাইটা না, সিদ্দিক একবার খেলাফত থেকে নেমে যাবেন, ওনাকে খলিফা বলা হবে না, খলিফা পূর্বেও বলা হয়েছে
এখনো বলা হবে ভবিষ্যতে বলা হবে
পর্যন্ত বলা হবে। খেলাফতে কে বসিয়েছেন এটা দেখতে হবে,
দেখতে হবে
কে খেলাফতের উনার সুসংবাদ দিয়েছেন এটা দেখতে হবে। কিন্তু যে বলেছে সে গোমরাহ হলো, তার ঈমান নিয়ে তার আকীদা নিয়ে কি
নিজের মত প্রকাশ করছে, নিজের মত প্রকাশ কখন কোথায় করতে হবে কোন বিষয়ে করতে সেটা তো আপনাকে আমাকে বুঝতে হবে, তাই না?
এই জন্য এই না বুঝলে বলার জন্য অনেক সচেতন হয়ে কথা বলতে হবে, শুধু বললেই হবে না, বাচাল হলে হবে না, নিজেকে বাঁচাতে পারবে।
জি, আমরা আসছি আবার আসবো, মাইনুদ্দিন ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আসবো, কল রয়েছে, কল শুনি। জি, কল চলি।
মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি জামালপুর, আমি আপনার মাদারি চ্যানেল মানে সর্বদাই দেখি, দেখে খুব ভালো লাগছে আমার যে আপনারা বলতে চান, এই জন্য আমি আপনাদের মানে ধন্যবাদ এবং স্বাগতম জানাই। অজানা জিনিস জানতে পারতেছি,
মার্শাল অজানা জিনিস জানতে পারছেন, আল্লাহ পাকের দয়া এটা, আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করুন, আমাদের জন্য দোয়া করুন, মাদানী চ্যানেলের উত্তরোত্তর কামিয়াবির জন্য দোয়া করুন এবং সহযোগিতাও করতে থাকুন দাওয়াত ইসলামী, মাদানী ফান্ডকে এবং মাদানী চ্যানেলকে। জি, নেক্সট।
আমার নাম সলিহুল শিশা, আমি জঙ্কর কালাকুয়া থেকে আরেস্ট করছি। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমি সবাই জানি মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটু নাচ শুনতে চাই, নাচটি হলে
আমাদের হাতে সময়ও আমাদের কম রয়েছে, সিদ্দিক আকবরের মানকাবাত আমরা আজকে শোনার চেষ্টা করব। আসুন আমরা মানকাবাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শ্রবণ করি।
নিঃসন্দেহে খোদা ভীতি প্রতীক সিদ্দিক আকবর যে সত্যিকার একজন নবী প্রেমিক সিদ্দিক আকবর যে নিঃসন্দেহে ভীতির প্রতীক সিদ্দিক আকবর যে হাবিবে খোদার যিনি সফর সাথী সিদ্দিক আকবর যে হাবিবে খোদার যিনি সফর সাথী সিদ্দিক আকবর যে মাজার হলে প্রিয় নবীর সাথী সিদ্দিক আকবর যে মাজার হলে প্রিয় নবীর সাথী সিদ্দিক কে আকবর যে আমিরুল মুমিনী আপনি ইমামুল মুসলিমী আপনি আমিরুল মুমিনী আপনি ইমামুল মুসলিমী আপনি বলেছেন নবী جنتی صدیق اکبر جے بولے چھن نبی جا کے جنتی صدیق اکبر جے نشندے ہے خدا بھی تیر پرتیک سیدی جے شتی کارے ایک جون نبی پریمک سیدی کے اکبر جے شکل صحابی دیر چے زمینارس مانے نوبیر ساتھی صدیق اکبر جے او مورے چے او جینی اٹھے عثمان چے شندے ہو نئی علی امام صدیق اکبر جے اتے شندے ہو نئی علی امام صدیق اکبر جے امام احمد او مالک آر امام اعظم ابو حنیفہ امام احمد او مالک آر امام اعظم ابو حنیفہ امام شافعی اکبر جے امام شافعی رو امام بھولے صدیق اکبر جے نشندے ہے خدا بھی تیر پرتیک صدیق اکبر جے ستیکارے ایک جو نبی پریمک سی جے ہونا چنتی تو گناگار تب حشر شہایک شفاعت کاری نبی پریو جو سیدی اکبر جے بپدے بھائی کرونا ہوگے اتار پربھو روشش دایا بپدے بھائی کرونا ہوگے اتار پربھو روشش دایا تمہار مشکل شانوبی شاہ جو کاری صدیق اکبر جے تمہار مشکل شانوبی شاہ جو کاری صدیق اکبر جے نشندے ہے خدا بھی پرتیک صدیق اکبر جے ستیکارے ایک جون نبی پریمک صدیق اکبر جے ستیکارے ایک جون نبی پریمک صدیق اکبر جے
টাইম আমাদের হাতে একেবারেই সংক্ষিপ্ত রিয়াজ ভাই, কিন্তু একটি কথা না বললে মনে হয় আমাদের অপূর্ণতা থেকে যাবে আজকের প্রোগ্রাম, সেজন্য আমি আপনার থেকে নিতে চাচ্ছি অন্তিম মুহূর্তের যে ইশক বড়া সংক্ষিপ্ত ঘটনাটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দ্বারা অনুমতি বলার নিয়ত করেছিলাম যে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর মধ্যে বিশেষ যেটি বিষয়টি ফুটে উঠেছে সেটি হচ্ছে ইশকে রাসূল, যার কারণে তাকে আশিকে আকবর বলা হয়। যুগে যুগে আশিক অনেকে হয়েছে, কিন্তু সিদ্দিকে আকবরের মতো কেউ হয়নি, হবেও না। ইশকে রাসূলের সূচনা যার মাধ্যমে হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে পাওয়া যায়। তিনি যখন
সূচনাও যেমন হয়েছে শেষটাও তেমন হয়েছে,
সেরকম হয়েছে। নিজের আদরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আয়েশা, সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়টি কাফনে ওনাকে মাজার মোমারকে সমাহিত করা হয়েছে। সে বিষয়টি জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল যে আমিও যেন আমার কাফনের জন্য সুন্নতের খেয়াল রাখা হয়। এরপরে তিনি যে ওসিয়ত করলেন, এটি আমরা যারা আশিকের রাসূল আমাদের আকীদাকে আরো মজবুত করে দেয়। তিনি বলেন, হে আয়েশা, আমি যখন ইন্তেকাল করব আমার জানাজার খাটকে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাওয়া হোক এবং এটি বলা হোক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গোলাম সিদ্দিকী আকবরের জানাজা এসেছে। যদি নিজে নিজে দরজা খুলে যায়, শর্ত দেখুন, নিজে নিজে যদি দরজা খুলে যায় তাহলে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পাশে যেন সমাহিত করা হয়, আর যদি নিজে নিজে না খুলে তাকে মুসলমানদের যে সাধারণ কবর রয়েছে জান্নাতুল বাকি সেখানে যেন সমাহিত করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশিক যখন ইন্তেকাল করলেন, সংক্ষিপ্ত ইন্তেকাল করলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজ এর ইমামতি করলেন, তার ওই নসিহত অনুযায়ী যখন নিয়ে যাওয়া হলো, বলা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আশিক আবু বকরের জানাজা এসেছে, তখন শুধু দরজাই খুলেনি নিজে নিজে, অদৃশ্য থেকে আওয়াজও আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে, যা উপস্থিত সাহাবায়ে কেরামগণ সবাই শুনেছেন। আচ্ছা, সিদ্দিকী আকবর যখন ওসিয়ত করলেন কেউ কিন্তু বিরোধিতা করেনি, এটা কি শর্ত দিলেন? হে সিদ্দিকী আকবর, নিজে নিজে দরজা কিভাবে খুলবে? কেন? তাদের আকীদা ছিল যে আল্লাহ হযরত আমাদেরকে আকীদা দিয়েছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, যারা আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলার এই দেওয়া আকীদার বিরোধিতা করে, তাদের জন্য শিক্ষণীয় বিষয়, আল্লাহ হযরত কিন্তু নিজের মন গড়া বলেননি, সাহাবায়ে কেরামের জীবনী রিসার্চ করে তিনি আমাদেরকে এই আকীদা দিয়েছেন,
আকীদার আমাদের আকীদা,
হ্যাঁ, কেউ বিরোধিতাও করেনি। আচ্ছা, সবাই এই আওয়াজ শুনলো কি, যে প্রিয়তমকে প্রিয়তমের কাছে সমাহিত করে দেয়া হোক, যে প্রিয়তম তার প্রিয় ভাজনের জন্য অপেক্ষারত রয়েছে। পরিশেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের পাশেই ওনাকে সমাহিত করা হয়। শুধু এটা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে যখন উঠানো হবে সর্বপ্রথম আমার কবরকে খোলা হবে, আমি বের হব, এরপরে সিদ্দিক আকবর এর কবর মোবারককে, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার কবর মোবারককে, এরপরে জান্নাতুল বাকিতে যারা রয়েছেন তাদের কবরকে। তিনি বলেন, আমার ডান পাশে সিদ্দিকে একবার, বাম পাশে ফারুক আজম, এভাবে আমরা হাসরের ময়দানে যাব। তো আলহামদুলিল্লাহ, যাদের হৃদয়ের মধ্যে তাদের ভালোবাসা, আমরাও পিছনে পিছনে যাব। আমির আহলে সুন্নাহ তো এখানে আকীদা বয়ান করেছেন, খোলদ মে হোগা হামারা দাখিলা ইস শান সে ইয়া রাসূলুল্লাহ কা নারা লাগাতে যায়েঙ্গে
ইনশাআল্লাহ। আকাইদ শিখতে হলে সাহাবায়ে কেরাম থেকে শেখা উচিত এবং তাদের আকীদাই আমাদের পোষণ করা উচিত। দাওয়াত ইসলামী তাদের আকীদাই পোষণ করে থাকেন। আলা হযরত রহমতুল্লাহ আলাই, হুজুগানে কিরাম, আউলিয়ায়ে কামেলিন, আমাদের শাহজালাল সাহাবরান রহমতুল্লাহ তালা আলহিম আজমাইন সহ 360 আউলিয়ায়ে কিরাম যারা বাংলার জমিনে এসেছেন, তারাও সেই আকীদাই পোষণ করেছেন। সেই আকীদার উপরেই আমাদের বিশ্বাস থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা নসিব করুন এবং তিনি যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন এর সাদাকা আমাদের নসিব,
আমিন
আমিন, যাতে আমরাও ভালোবাসি, আমাদের নসলের মধ্যেও যাতে আশিক তৈয়ার হয়, যেন দুশ্মন তৈয়ার না হয়, কিয়ামত পর্যন্ত আমাদের নসলের মধ্যে আশিক রসুল সৃষ্টি হতে থাকে, আমিন, বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আসুন সবাই মিলে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সলাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সলাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা, জানে রহমত পে লাখো সালাম, শমউ-এ বজমে হেদায়ত পে লাখো সালাম, আবু বকর ও উমর যুন্নুরাইন ওর আলী, সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমউ-এ বজমে হেদায়ত পে লাখো, গৌসে আজম ইমাম মুতাফা নূর, জলওয়ে শানে কুদরত পে লাখো সালাম, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সাইয়েদি আলা হযরত পে লাখো সালাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমউ-এ বজমে হেদায়ত পে লাখো সালাম।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।